বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 31 জুলাই, 16 শ্রাবণ এবং ফার্সি 9 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন জাতিসংঘ মহাসচিবের কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি এবং বাংলাদেশে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় আলোচনা চলছে, এর কমও নয় বেশিও নয় বলেছে রাশিয়া। ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি জাহাজের 2 ক্রু নিহত, জানিয়েছে জোডিয়াক মেরিটাইম কোম্পানি। বাংলাদেশের শিল্প কারখানা খোলা সরকারি ঘোষণায় ঢাকামুখী মানুষের ঢল, ফেরিঘাটে উপচে পড়া ভিড়। এবং অসম ও মিজোরামে সীমান্ত বিবাদ, অসমের মুখ্যমন্ত্রী সহ 4 সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। রাশিয়া বলেছে মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়েছে, এর চেয়ে কম নয় বেশিও নয়। ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ গতকাল এই মন্তব্য করেছেন। পরমাণু সমঝোতার আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোকে মূল লক্ষ্য থেকে সরে না যেতে এবং নতুন কোনো কিছু এর সাথে যুক্ত না করার আহ্বান জানান তিনি। উলিয়ানভ বলেন, আলোচনায় অংশগ্রহণকারী সবাইকে খেয়াল রাখতে হবে যেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক এমন ধারণা সৃষ্টি না হয় যে তাদের প্রচেষ্টার কারণে আসল লক্ষ্য থেকে সরে গিয়ে নতুন কিছু যোগ করা সম্ভব হয়েছে। এর আগে ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছিলেন, ভিয়েনা আলোচনায় অপ্রাসঙ্গিক কোনো ইস্যু নিয়ে তেহরান আলোচনা করবে না। কাজেম গরিবাবাদি আরও বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো এখনও মনে করে তাদের হস্তক্ষেপে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবের মতো অপ্রাসঙ্গিক ইস্যুগুলো নিয়ে ভিয়েনায় আলোচনা হবে। ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরায়েলি মালিকানাধীন জাহাজের 2 ক্রু নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক ইসরায়েলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের 2 ক্রু নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে এ ঘটনায়
আর কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। নিহত নাবিকদের একজন ব্রিটেনের ও অপরজন রোমানিয়ার নাগরিক। বৃহস্পতিবার রাতে ট্যাঙ্কারটিতে হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব 300 কিলোমিটার। জোডিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। লেবাননের সামরিক বাহিনীর কমান্ডার জোসেফ আউন তার দেশের সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের সেনারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কোনো সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না। গতকাল লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। জোসেফ আউন বলেন, সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের তৎপরতার উপর আমরা নজর রেখে চলেছি। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। জেনারেল আউন আরও বলেন, লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড। তিনি বলেন, আমরা আমাদের স্বপথের প্রতি বিশ্বাসী থাকব, তাতে পথ যতই বিপদ সংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক। দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করতে সক্ষম হয়েছে। সৌদি সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল এই দুটি জেলা। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বাইদা প্রদেশের ওই দুটি এলাকা মুক্ত করার ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দ্বিতীয় পর্যায়ের অভিযান সফলভাবে শেষ করেছে এবং তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে বাইদা প্রদেশের দুটি জেলা মুক্ত করা হয়েছে। এই অভিযানে সৌদি সমর্থিত সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। জেনারেল সারি বলেন, অভিযানের সময় 100 তাকফিরি সন্ত্রাসী হতাহত হয়েছে এবং বহু সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন, বাইদা প্রদেশের খুব সামান্যই এখন তাকফিরি সন্ত্রাসীদের হাতে রয়েছে। প্রদেশের প্রায় পুরোটা এখন ইয়েমেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সেনা ও বিপ্লবী যোদ্ধাদের অভিযান অব্যাহত থাকবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের ধোঁয়া তুলে উত্তর কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে আমেরিকা। গতকাল মার্কিন বিচার মন্ত্রণালয় উত্তর কোরিয়ার জাহাজ আটকের কথা ঘোষণা করে। মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুরের মালিকানাধীন এবং এটি তেল জাতীয় পণ্য নিয়ে উত্তর কোরিয়ায় যাচ্ছিল। উত্তর কোরিয়ার নামপো বন্দরে এই তেল খালাস করার কথা ছিল। মার্কিন বিচার মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্চ মাসে মার্কিন সরকারের নির্দেশ অনুসারে কম্বোডিয়া কর্তৃপক্ষ জাহাজটি আটক করে এবং এতদিন ধরে বিষয়টি গোপন রাখা হয়েছে। গতকাল থেকে এ বিষয়ে মার্কিন ফেডারেল আদালতে বিচার শুরু হয়েছে এবং তখনই বিষয়টি জনসমক্ষে এনেছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করবে। তার আগে কিম জং উন নিজের দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন। তবে এই নির্দেশের সঙ্গে জাহাজ আটকের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। অনিয়মকারী ও অপকর্মকারী যত বড়ই হোক, শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয়নি। শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মুখে হাসি পায়। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলের এসব মুখরোচক কথার নৈতিক মানদণ্ড নিয়েও মানুষ পরিহাস করে। বিএনপি শাসনামলে দুর্নীতি আর অপকর্ম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ছিল দুর্নীতি তোষণ নীতি আর দলীয়ভাবে করা হতো দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা। তিনি বলেন, মেগা প্রকল্প বাস্তবায়নে যাদের কোনো সাহস ও সক্ষমতা ছিল না তাদের মেগা প্রকল্প দেখে ঈর্ষায় কাতর হওয়াই স্বাভাবিক। বড় প্রকল্প নিতে সাহস লাগে, লাগে সক্ষমতা এবং প্রয়োজন হয় দেশকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন ও ভিশন। বিএনপির ভিশন ছিল ক্ষমতার বিকল্প কেন্দ্র হাওয়া ভবন তৈরি করে চাঁদাবাজি আর লুটপাট করা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন অপপ্রচার পার্টিতে রূপ নিয়েছে। এ সময় শোকাবহ আগস্টে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদেরকে এই মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়াতে পরামর্শ দিয়েছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। সে পরামর্শ উপেক্ষা করেই গতকাল মন্ত্রিপরিষদের বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে আগামীকাল সকাল ৬টা থেকে দেশের সকল রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঈদ উল আজহার পরদিন ২৩ জুলাই থেকে আগামী ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশের সব শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে শুরু থেকেই গার্মেন্টস ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলে দেবার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাদের দাবির কাছেই নতি স্বীকার করেছে সরকার। কঠোর লকডাউনের মধ্যে রোববার থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের খবর পেয়ে কর্মস্থলে ফিরতে গত রাত থেকেই মহাসড়কে নেমেছে শ্রমিকদের ঢল। ভারতের অসম ও মিজোরামে রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ এবং সংঘর্ষকে কেন্দ্র করে মিজোরাম পুলিশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের ৪ জন সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ ও সংঘর্ষকে কেন্দ্র করে মিজোরাম পুলিশ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের ৪ জন সিনিয়র পুলিশ কর্মকর্তা এবং অন্য ২জন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। আজ শনিবার হিন্দি গণমাধ্যম আউটলুক এই তথ্য জানিয়েছে। মিজোরামের পুলিশ মহাপরিদর্শক সদর দপ্তর জন নেহুলাইয়া বলেন, এ সকল লোকেদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত শহরের কাছে মিজোরাম এবং অসম পুলিশ বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষের পরে সোমবার গভীর রাতে রাজ্য পুলিশ বৈরঙ্গতে থানায় এফআইআর দায়ের করেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ শনিবার রেডিও তেহরানকে বলেন,
সবে কলিন সন্ধে, ক্ষমতা থাকলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। ভারতবর্ষের প্রকৃত টুকরে টুকরে গ্যাং যদি কেউ থাকে তাহলে বিজেপি এন্ড কোম্পানি।
এর আগে অসম পুলিশ মিজোরামের ৬ কর্মকর্তাকেও সমন পাঠিয়েছে। তাদের সকলকে আগামী ২রা আগস্ট ধোলাই থানায় উপস্থিত হতে বলা হয়েছে। গত ২৬ জুলাই অসম মিজোরাম সীমান্ত সংলগ্ন লাইলাপুরে মিজোরাম পুলিশ অসমের কর্মকর্তাদের একটি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে অসমের ৫ পুলিশ সদস্য এবং ১ বেসামরিক নাগরিক প্রাণ হারান। ভয়াবহ ওই ঘটনায় পুলিশের এসপি সহ ১/২০০ লোক আহত হন। ওই সংঘর্ষের পরে উভয় রাজ্যের সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে। জাতিসংঘ বলেছে আফগানিস্তানের সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি কানকো এই হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি। আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য ও তালেবানের মধ্যে তুমুল লড়াই হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলার শিকার হয়। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন জাতিসংঘের দপ্তরে মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দুপক্ষের ক্রস ফায়ারে পড়ে প্রাণ হারিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে অভিযোগ করেছেন মার্কিন সরকার জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে আজ পর্যন্ত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন সরকার জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করে আজ পর্যন্ত ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব পাশের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এই সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে এই অভিযোগ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8 মে আনুষ্ঠানিকভাবে বহুপক্ষীয় এ সমঝোতা থেকে বেরিয়ে যান। বর্তমান বাইডেন প্রশাসনও ট্রাম্পের নীতি অনুসরণ করে পরমাণু সমঝোতা বাস্তবায়ন থেকে দূরে রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত বুধবার বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের এক সমাবেশে বলেছেন মার্কিন সরকার মুখে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বললেও তারা এখনও নিষেধাজ্ঞা তোলেনি এবং তুলবেও না। নতুন চুক্তিতে তারা এমন সব শর্ত আরোপ করার চেষ্টা করছে যাতে পরবর্তীতে সেসব নিয়ে কথা বলার সুযোগ থাকে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন এসব শর্ত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ পশ্চিম এশিয়ায় ইরানের ভূমিকাকে সীমিত করা। গত কয়েক দশকে মার্কিন আচরণে প্রমাণিত হয়েছে তারা আন্তর্জাতিক কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয়। পরমাণু সমঝোতার ব্যাপারেও তারা একই আচরণ করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সম্প্রতি এক প্রতিবেদনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানব পরমাণু সমঝোতার আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোকে নতুন কোনো কিছু এর সাথে যুক্ত না করার আহ্বান জানান। যাই হোক, পরমাণু সমঝোতার ছয় বছর পরও পাশ্চাত্য তাদের প্রতিশ্রুতি পালন না করায় এর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের একমাত্র দাবি হচ্ছে যেহেতু তারা প্রতিশ্রুতি পালন করেছে সে কারণে এখন যুক্তরাষ্ট্রকেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পরমাণু সমঝোতা বাস্তবায়নে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে পরমাণু সমঝোতা রক্ষায় তেহরানের সদিচ্ছার বিষয়টি তুলে ধরেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে ফিরে আসছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার ভয়াবহতার মাঝে শিল্প কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়াতে পরামর্শ দিয়েছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। সে পরামর্শ উপেক্ষা করেই গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে দেশের সকল রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঈদুল আজহার পরদিন ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশের সকল শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে শুরু থেকেই গার্মেন্টস ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে কারখানা খুলে দেবার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাদের দাবির কাছেই নতি স্বীকার করেছে সরকার। এক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং ছুটিতে থাকা শ্রমিকদের কর্মস্থলে ফেরার ভোগান্তির বিষয়ে বিবেচনায় নেওয়া হয়নি। এদিকে কঠোর লকডাউনের মধ্যে রোববার থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেবার সিদ্ধান্তের খবর পেয়ে কর্মস্থলে ফিরতে গত রাত থেকেই মহাসড়কে নেমেছে শ্রমিকদের ঢল। গণপরিবহন বন্ধ থাকায় তারা ছোট ছোট যানে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে বা বৃষ্টি বাদল উপেক্ষা করেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার ভোর থেকে পদ্মা নদীর উভয় স্থানে নৌপথে চলাচলকারী প্রতিটি ফেরিতে ছিল মানুষের গাদাগাদি করা ভিড়, ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই।
এত ভাড়া, তারপরেও গাড়ি পাচ্ছি না, কিভাবে যাব আমরা? আমাদের অফিস খুলে দিছে।
এটা কোন ধরনের সিদ্ধান্ত যে গাড়ি খুলে নাই, অফিস খুলে দিছে?
এ প্রসঙ্গে বাংলাদেশ শ্রমিক অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসেন রেডিও তেহরানকে বলেছেন,
মালিকদের চাপে, বিশেষ করে বিজিএমই এবং এফবিসিসিআই তাদের চাপে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শ্রমিক সমাজ এ ব্যাপারে খুব উদ্বিগ্ন এবং আমরা মনে করি এই ঘটনার মধ্য দিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
ওদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, আগামীকাল থেকে কারখানার আশেপাশে বসবাসরত শ্রমিকদের দিয়েই কাজ শুরু হবে। আপাতত সীমিত আকারে কাজ চলবে। আমরা চাই না গ্রাম থেকে ঝুঁকি নিয়ে কোনো শ্রমিক কাজে যোগ দিক। যারা গ্রামে আছে তারা ৫ তারিখের পরেই কাজে যোগ দেবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও জানিয়েছেন, রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়া হলেও ৫ আগস্টের আগে ঢাকার বাইরের শ্রমিকদের পোশাক কারখানায় যোগ দেবার কোনো বাধ্যবাধকতা নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এটির সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও ত্রেহানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সিরাজ প্রদেশ এবং সিরাজ শহরটা ঘুরে ফিরে দেখে এই এলাকা সফরের পরিসমাপ্তি টেনেছি। তবে আমরা ঘোরাঘুরি করে এখানকার বিখ্যাত ও দর্শনীয় বহু স্থাপনা দেখেছি এবং ঐতিহাসিক অনেক নিদর্শনের সঙ্গে পরিচিত হয়েছি। আজকের আসরে আমরা দীর্ঘ সময় ধরে দেখা সিরাজ প্রদেশের হৃদয়ে লালন করে চলে যাব অন্য কোনো দিকে।
সভ্যতার লালনভূমি ইরানের বিচিত্র প্রকৃতি আর সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার এ আসরে আজ আমরা যাব দক্ষিণ পূর্ব ইরানের দিকে। এখানকার বড় একটি প্রদেশ হল সিস্তান ও বেলুচিস্তান। এই প্রদেশটির দৈর্ঘ্য ১৮১,৫৭৮ বর্গ কিলোমিটার। নাম থেকেই বোঝা যায় যে প্রদেশটি দুই ভাগে বিভক্ত, একটি সিস্তান এবং অপরটি বেলুচিস্তান। এই প্রদেশের আবহাওয়া বেশিরভাগই শুষ্ক এবং গরম। তো যেহেতু দুটি ভাগে বিভক্ত প্রদেশটি, সেহেতু প্রথমে আমরা সিস্তানে যাব, তারপর বেলুচিস্তানে। চলুন তাহলে যাওয়া যাক ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সিস্তানে।
সিস্তানের পূর্ব প্রান্ত ইরানের পূর্ব সীমান্ত। এখানকার অভিন্ন পুরিয়ান নদী ইরান এবং আফগানিস্তানের সীমান্ত বেঁধে দিয়েছে। সিস্তানের উত্তর এবং পূর্বে আফগানিস্তান, দক্ষিণে প্রাদেশিক রাজধানী শহর জাহেদান, পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে লুত মরুভূমি এবং খোরাস্তান প্রদেশের বীরজান্দ শহর। সিস্তানের কেন্দ্রীয় শহর হল জাবুল। তেহরান থেকে এর দূরত্ব 1823 কিলোমিটার। আমরা সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে এসেছি, ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ এটি। ইরানের সবচেয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের এই প্রদেশটির কেন্দ্রীয় শহর হল জাহেদান। এই প্রদেশটির রয়েছে প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য। সিস্তান ও বেলুচিস্তানে এমন একটি ঐতিহাসিক ভূমি যার রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। ইরানের ঐতিহাসিক ও পৌরাণিক গ্রন্থগুলোতে এই এলাকার অধিবাসীদের প্রসঙ্গ লক্ষ্য করা যায়।
সিস্তানের প্রাচীন ইতিহাস এবং রূপকথার বিচিত্র সম্ভারের দিক থেকে এটি ইরানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। যুগে যুগে এই প্রদেশটি বিচিত্র ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সিস্তানের ঘটনাবহুল ইতিহাস, মানব বসতি, প্রাচীন গোত্র আর রূপকথা নিয়ে রয়েছে বিভিন্ন কল্প আর গল্পকথা। এগুলোর কোনো কোনোটা বেশ সুখকর, কোনোটা আবার তিক্ত। সিস্তানের এইসব ইতিহাসের দিকে দৃষ্টি দিলে সহজেই অনুমিত হবে যে সিস্তানের অধিবাসীরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা যেমন করেছে, তেমনি বিদেশি শক্তির আক্রমণের মুখেও পড়েছে বারবার। তারপরও সিস্তানের অস্তিত্ব মুছে যায়নি ইতিহাসের পাতা থেকে। সিস্তানের অধিবাসীরা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে পুনরায় ফিরিয়ে এনেছে তাদের হারানো ঐতিহ্য ও গৌরব। আসরের এ পর্যায়ে একটু মিউজিক বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। সিস্তানের অধিবাসীরা তাদের মেধা ও শ্রম দিয়ে তাদের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে কথা বলছিলাম। জেনে রাখা দরকার যে সিস্তানের অধিবাসীদের মাঝে বিভিন্ন গোত্রের সমন্বয় ঘটেছে। এখানকার অধিবাসীদের খুব কম সংখ্যকই স্থানীয়, বেশিরভাগই অভিবাসী। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এরা সিস্তানে এসে আবাস গড়ে তুলেছে। সিস্তানে উর্বর কৃষিজমি রয়েছে প্রচুর। একসময় এই অঞ্চলকে বলা হতো এশিয়া ও ইরানের খাদ্য গুদাম। হাখামানেশি যুগে এই এলাকায় এত বেশি শস্য উৎপাদিত হতো যে বাদশাদের রাজস্বের বিরাট একটি উৎস ছিল সিস্তান।
কিন্তু দুঃখজনকভাবে ইরানি বাদশাদের অমনোযোগের কারণে এই উর্বর কৃষি জমিগুলো নষ্ট হয়ে যায়। অবশ্য ইসলামী বিপ্লব বিজয়ের পর কৃষি জমিগুলোর উন্নয়নে পুনরায় ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছে। সিস্তানের কৃষিপণ্যের মধ্যে রয়েছে গম, যব, দানাদার শস্যাদি, বিভিন্ন ধরনের শাকসবজি ইত্যাদি। অবশ্য সিস্তানে পশুপালনেরও ব্যাপক প্রচলন ছিল। হামুন হ্রদের আশেপাশে পশুপালনের প্রচলন লক্ষণীয় ছিল, বিশেষ করে গরু চড়াতে দেখা যেত এখানে। পশুপালনের ফলে সিস্তানে দুগ্ধজাত দ্রব্যাদিও প্রস্তুতত প্রচুর। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও একটু মিউজিক বিরতি নিচ্ছি, বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। সিস্তানের অধিবাসীদের পেশা নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। সিস্তান বিচিত্র হস্তশিল্প সামগ্রীর জন্য বিখ্যাত। এখানে গালিচা বোনা হয়, মাদুর তৈরি হয়, গেলিম তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের সূচি শিল্প এখানে তৈরি হয়। তবে সিস্তানের বেশিরভাগ গ্রামে হস্তশিল্প বলতে মাদুর তৈরিকেই বোঝানো হয়। মাদুর বিক্রি করার জন্য জাবুল শহরের বাজারে নিয়ে যাওয়া হয়। সিস্তানের হস্তশিল্প সামগ্রীর মধ্যে গালিচা বোনা অন্যতম। তুর্কমেনীয় এবং বালুচি নকশার অনুসরণে তৈরি এখানকার গালিচাগুলো বেশ জনপ্রিয়। নকশা, ডিজাইন, রং এবং বুনন কৌশলের দিক থেকে সিস্তানের কার্পেট ও গালিচা সমগ্র ইরানের মধ্যে বেশ নাম করা।
এ তো গেল সিস্তানের হস্তশিল্প আর তার সংক্ষিপ্ত ইতিহাস। এবার এখানকার লোকজনের আচার ব্যবহার আর কৃষ্টি কালচারের সাথে খানিকটা পরিচিত হওয়া যাক। সিস্তানের লোকজন স্বভাবত ধর্মপরায়ণ, বেশ সদয় এবং সত্যনিষ্ঠ, মহৎ এবং সাহসী। এরা খুব সহজ সরল এবং অনাড়ম্বর, বিশেষ করে অতিথি পরায়ণতার জন্য এদের খ্যাতি রয়েছে। ঘরে অতিথির প্রবেশকে এরা রহমত ও মঙ্গলের আধার বলে মনে করে। মুরব্বীদের প্রতি এদের সম্মান প্রদর্শন অতুলনীয়, বিশেষ করে বাবা মাকে সিস্তানিরা অসম্ভব শ্রদ্ধার সম্মান করে। পরবর্তী আসরে আবারও কথা হবে ইনশাল্লাহ। যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন পত্র পত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 31 জুলাই শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা ইত্তেফাক। পদ্মা সেতু, 80টি স্ল্যাব বসালেই হয়ে যাবে যান চলাচলের পথ। প্রথম আলো, সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করেছে, ফখরুলের দাবি মানবকণ্ঠ। হেলেনা জাহাঙ্গীর 3 দিনের রিমান্ডে মানব জমিন। বিতর্কিত সেফুদার নাতনি হেলেনা, তাদের মধ্যে ছিল লেনদেনও। যুগান্তর, 15 আগস্ট শুধু শোক দিবস নয়, শক্তি সঞ্চয়ের দিন, সেতুমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, সব সরিয়ে পেগাসাস নিয়ে আলোচনা না হলে বেঙ্কাইয়ার বিরুদ্ধে অনাস্থা, আনন্দবাজার পত্রিকা। গণতন্ত্র বাঁচাতে ফের একজোট হওয়ার ডাক, প্রতি 2 মাস অন্তর দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। হেলেনা জাহাঙ্গীর 3 দিনের রিমান্ডে, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনে ঢাকার সিএমএম আদালত শুক্রবার রাতে এ আদেশ দেন। শুক্রবার রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানের 36 নম্বর রোডের 5 নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় 4 ঘন্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব।
যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী সমালোচিত বাংলাদেশী নাগরিক সেফুদার নিয়মিত যোগাযোগ ও আর্থিক লেনদেন ছিল বলে জানিয়েছে র্যাব। হেলেনা জাহাঙ্গীর নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন বলে দৈনিকটি লিখেছে। প্রসঙ্গত, অস্ট্রিয়া প্রবাসী সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনায় আসে, আর মানবকণ্ঠের খবর বহিষ্কার হওয়ার পরও নিজেকে আওয়ামী লীগের লোক দাবি করে আদালতে হেলেনা জাহাঙ্গীর বলেছেন, আমি কোনো অপরাধ করিনি, আমি এখনো দলের সঙ্গে আছি।
এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নিয়ম নীতিহীন আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কিছু আইপিটিভি অনেক সময় গুজব রটানাতে যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাড়ামতে লিপ্ত হয়। এ সময় জয়যাত্রা নামের আইপিটিভি পরিচালনাকারী হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ফাঁক ফোকর দিয়ে দলের উপকমিটিতে এ ধরনের কারো ঢোকা সমীচীন হয়নি, এদের কমিটিতে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার মা কি আইসিইউ এর জন্য মারা যাবে, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে নার্গিস আক্তারের আহাজারিতে ভারী হাসপাতালের বাতাস। চার হাসপাতাল ঘুরেও মায়ের জন্য একটা আইসিইউ বেড পাইনি। আমার মা কি আইসিইউ এর জন্য মারা যাবে, আমার মাকে বাঁচান, নার্গিসের এ আকুতিতে অসহায় আশপাশের মানুষজন। গতকাল দুপুরে মহাকালী ডিএনসিসি কোভিড হাসপাতালের সামনে অসুস্থ মাকে নিয়ে টানা দুই ঘন্টা অ্যাম্বুলেন্সে বসেছিল নার্গিস। তার মা মনুদা বেগম শ্বাসকষ্টে কাঁতরাচ্ছিলেন অ্যাম্বুলেন্সের ভেতরে। চাঁদপুর থেকে আসা ওই মায়ের আইসিইউ প্রয়োজন ছিল, চার হাসপাতাল ঘুরেও মহাকালীতে এসেও মেলেনি আইসিইউ বেড। শুধু কি নার্গিসের মা, না, আরও অনেক শ্বাসকষ্টের রোগীর অ্যাম্বুলেন্স এসে ভিড়েছে মহাকালী ডেডিকেটেড হাসপাতালের সামনে। সবারই একই অবস্থা, মিলছে না আইসিইউ বেড, তারা যাবে কোথায়?
15 আগস্ট শুধু শোক দিবস নয়, শক্তি সঞ্চয়ের দিন, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, জাতীয় শোক দিবস সহ আগস্ট মাসের পালনীয় দিবসগুলোতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগস্ট বাঙালি জাতির নিকট বেদনাদায়ক একটি মাস। তিনি আরও বলেন, 15 আগস্ট বাঙালি জাতির কাছে শুধু শোক দিবস নয়, বাঙালি জাতির শক্তি সঞ্চয়েরও দিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, জাতির পিতার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি হিসেবে চিহ্নিত একটি মহল এখনও দেশ ও জাতির এই ক্রান্তিকালে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে মানবকণ্ঠের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করেছে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়েছে, মানি লন্ডারিং এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখন সরকার নিজে বলছে এটা নিয়ন্ত্রণ করা দরকার। তিনি বলেন, একদিকে কিছু লোক লুটের মধ্য দিয়ে, দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছে, অন্যদিকে মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে যাচ্ছে।
5 দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে ফের বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও, গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে লড়াই চলবে। একই সঙ্গে প্রতি 2 মাস অন্তর দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। গতকাল দিল্লি ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী জোটের আগামী রূপরেখা এঁকে দেন তিনি। বলেন, দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে, তাই একজোট হয়ে লড়াই হবে।
সব সরিয়ে পেগাসাস নিয়ে আলোচনা না হলে বেঙ্কাইয়ার বিরুদ্ধে অনাস্থা, আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে। আগামী সপ্তাহে রাজ্যসভায় অন্য সমস্ত বিষয়কে পাশে সরিয়ে রেখে আগে পেগাসাস কাণ্ড নিয়ে আলোচনার দাবি তুলেছেন বিরোধীরা। তা মানা না হলে এবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে তৃণমূল ও কংগ্রেস সহ অধিকাংশ বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বলে সূত্রের দাবি। বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদের দুই কক্ষে পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধীরা, কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় কার্যত ভেস্তে গেছে প্রথম 2 সপ্তাহের অধিবেশন। ফোনে আড়িপাতার অভিযোগে সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভের সাক্ষী থেকেছে সংসদ।
সেনা সরানো নিয়ে উত্তপ্ত লাদাখ শনিবার ফের কমান্ডার পর্যায়ের বৈঠকে মুখোমুখি ভারত চীন। খবরটিতে লেখা হয়েছে, হট স্প্রিংস এবং গোগলা হাইট থেকে সেনা সরানো নিয়ে দুদেশের মধ্যে বৈঠক। এর আগেও ১১ বার বৈঠক করেছেন দুদেশের সেনা কমান্ডাররা, তবে তেমন কোনো সমাধান সূত্রে পৌঁছতে পারেনি। আজকের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দেপসাং থেকে চীনা সৈন্য সরাতে রাজি হবে কিনা, আর সেদিকে নজর রাখছে ভারত। ভারত সেখান থেকে সেনা সরাতে রাজি আছে। গত এক বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখ পরিস্থিতি উত্তপ্ত, বারবার উচ্চ পর্যায়ে সেনাদের মধ্যে বৈঠক হয়েছে সমঝোতার বিষয়ে, কিন্তু পরে দেখা গেছে চীন তাদের আগ্রাসী ভূমিকা থেকে সরেনি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। দৃষ্টিপাত অনুষ্ঠানের পর প্রচারিত ইরান ভ্রমণ অনুষ্ঠানটিকে ভুলবশত ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক অনুষ্ঠান বলে উল্লেখ করার জন্য দুঃখিত।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা কারবালা ৫ অভিযানে ইরানের বিজয় এবং এ সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা এই অভিযানের মূল সংঘর্ষ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কারবালা ৫ অভিযান ছিল ইরান ইরাক ৮ বছরের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। শত্রু সেনাদের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরাকের বসরা প্রদেশের পূর্ব অংশে ইরানি যোদ্ধাদের অনুপ্রবেশ ইরাকি বাহিনীর সামরিক সক্ষমতাকে আরেকবার প্রশ্নবিদ্ধ করে। এর আগে ফাও দখলের অভিযানে ইরাকি বাহিনীর দুর্বলতা মারাত্মকভাবে প্রকাশ হয়ে পড়েছিল। প্যারিস থেকে প্রকাশিত দৈনিক অবজারভার জানায়, পশ্চিমা বিশ্লেষকরা যুদ্ধে শুরু থেকে এ পর্যন্ত প্রথমবারের মতো ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। একজন ব্রিটিশ বিশ্লেষকের বরাত দিয়ে সাপ্তাহিক এক্সপ্রেস জানায়, ইরানিরা যদি বসরার কাছাকাছি পৌঁছে যায় তাহলে বাগদাদে সাদ্দাম সরকারের মনস্তাত্ত্বিক পতনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি এ সম্পর্কে বলেন, কারবালা ৫ অভিযানের ফলে ইরাকের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এই সংশয়ে পড়ে যায় যে যুদ্ধ এভাবে চলতে থাকলে ইরাকের শাসন ব্যবস্থার পতন হতে পারে। এ কারণে আমেরিকা নিজে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনারা ইরানের একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করে। পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনা ও খার্গ দ্বীপে ইরানের তেল রপ্তানিকারক প্ল্যাটফর্মে হামলা চালায়।
জেনারেল সাফাভি আরও বলেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন সহ ফ্রান্স ও জার্মানির মতো কিছু ইউরোপীয় দেশ কারবালা ৫ অভিযান দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তারা একথা ভাবতেই পারেনি যে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে ইরাকের ফাও দ্বীপ দখল করার পর ইরান আরেকটি বড় ধরনের সফল অভিযান চালাতে পারবে। ইরানের হাতে আটক একজন ইরাকি যুদ্ধবন্দী এই অভিযান সম্পর্কে বলেন, কারবালা ৫ অভিযানে ইরানি যোদ্ধাদের ক্ষিপ্র গতির সঙ্গে ইরাক পেরে ওঠেনি।
ইরানের নিখুঁত ও একটানা গোলাবর্ষণে বেশিরভাগ ইরাকি সেনা হতাহত হয়েছে। ইরাকি কমান্ডারদের পক্ষে ইরানের অভিযান প্রতিহত করা ছাড়া আর কোনো উপায় ছিল না, অর্থাৎ তারা পাল্টা আঘাত হেনে ইরানি যোদ্ধাদের ক্ষতি করার কোনো সুযোগই পাননি। কারবালা পাঁচ অভিযান শুরু করার আগে অভিযানের এলাকা রক্ষা করার কাজে ইরাকের আট ব্রিগেড সেনা মোতায়েন ছিল। অভিযান শুরু করার পর সালামচে এলাকা রক্ষা করার জন্য মোট 86 ব্রিগেড সেনা পাঠায় ইরাক সরকার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই অভিযানে 16 ডিভিশন ও 8 ব্রিগেড যোদ্ধাকে কাজে লাগায়। তবে ইরান মাত্র দু সপ্তাহ আগে কারবালা চার অভিযান চালিয়ে ব্যর্থ হওয়ার পর ইরাকিরা ভাবতেই পারেনি যে ইরান এত দ্রুত আরেকটি বড় অভিযান চালাতে পারবে। কাজেই কারবালা পাঁচ অভিযানের শুরুতে ইরাকি বাহিনী অপ্রস্তুত হয়ে পড়ে। অভিযান শুরুর পরপরই ইরানের হাতে আটক ইরাকি সেনারা জানায় তাদের বেশিরভাগ কমান্ডার ছুটিতে রয়েছে এবং যারা আছে তারাও অভিযানের রাতে নিজেদেরকে ঠিকভাবে প্রস্তুত করে উঠতে পারেনি। এমনকি কিছু ইরাকি কমান্ডার তাদের সামরিক পোশাক পরারও সময় পায়নি। তাদেরকে বেসামরিক পোশাকে আটক করেন ইরানি যোদ্ধারা। আটক ইরাকি সেনা কমান্ডাররা জানান, আমরা নিজেদের বাসা বাড়িতে বসে খবর পাই যে বসরা হুমকির মুখে রয়েছে এবং আমরা যেন দ্রুততম সময়ের মধ্যে ইরানের আক্রমণ প্রতিহত করি। কাজেই ইউনিফর্ম পরার সময়টুকু আমরা পাইনি। তবে ইরাকিরা কয়েকদিনের মধ্যে ঘুরে দাঁড়ায় এবং অভিযানের সপ্তম দিনে তারা ভারী কামান ও ট্যাঙ্ক ব্যবহার করে ইরানি যোদ্ধাদের উপর তুমুল গোলাবর্ষণ শুরু করে। তারা এভাবে টানা 20 দিন ধরে গোলাবর্ষণ করতে থাকে। এদিকে আইআরজিসিও এই অভিযানে আট বছরের যুদ্ধের সবচেয়ে ভারী গোলাবর্ষণ করতে থাকে, অর্থাৎ অন্যান্য অভিযানের তুলনায় এই অভিযানে উভয় পক্ষ সবচেয়ে বেশি কামানের গোলা ব্যবহার করে।
ইরাকি বাহিনী ইরানি যোদ্ধাদের হাতে দখল হয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধার করতে গিয়ে নিজের 180 ব্রিগেড সেনার মধ্যে 110 ব্রিগেড সেনাকে, অর্থাৎ প্রায় দুই তৃতীয়াংশ সেনাকে কাজে লাগায়। ইরাকিরা পাল্টা হামলা চালাতে গিয়ে এত ভারী গোলাবর্ষণ করে যে ভূপৃষ্ঠের উপর কোনো বস্তুই অক্ষত থাকেনি। অবস্থা এতটা ভয়াবহ হয়ে ওঠে যে প্রচণ্ড ধোঁয়ার কারণে ইরানি যোদ্ধাদের নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়ে। তবে টানা 20 দিন ধরে গোলাবর্ষণ করেও ইরাকি বাহিনী ইরানি যোদ্ধাদের হাত থেকে সালামসে এলাকাকে মুক্ত করতে পারেনি। অবশেষে ব্যর্থ মনোরথে তারা গোলাবর্ষণ বন্ধ করে এবং এই ব্যর্থতার দায়ে ইরাকি বাহিনীর থার্ড কোরের কমান্ডারকে বরখাস্ত করা হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর ইরানি যোদ্ধারা কয়েকদিনের মধ্যে কারবালা আট নামক অভিযান চালিয়ে ইরাকের আরও 2 কিলোমিটার এলাকা দখল করতে সক্ষম হন।
কারবালা পাঁচ অভিযানের তুমুল লড়াই চলার সময় ইরাকের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আদনান খায়রুল্লাহ বলেন, ইরানিদের অবস্থানে 2000-এর বেশি ভারী গোলাবর্ষণ করা সত্ত্বেও তাদেরকে নিজেদের অবস্থান থেকে টলানো যাচ্ছে না। ইরাকি বাহিনী তাদের প্রচলিত অস্ত্রের অকার্যকারিতা দেখার পর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে শুরু করে। রাসায়নিক গ্যাস এতটা বিষাক্ত ছিল যে এই গ্যাসের সংস্পর্শে আসা যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে মারা পড়ছিল। কারবালা পাঁচ অভিযানে শহীদ ইরানি যোদ্ধাদের বেশিরভাগই রাসায়নিক গ্যাসের আঘাতে নিহত হন।
তো শ্রোতাবন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আসরের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা কারবালা পাঁচ অভিযানের অর্জন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও আলোচনা করব। সে আসরে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। বিশ্বব্যাপী চলমান উত্তেজনা, বিশেষ করে আফগানিস্তানে চলমান সংঘর্ষ প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে বিশ্বব্যাপী যত স্থানে উত্তেজনা সংঘাত চলছে তার জন্য সবচেয়ে বড় দায় আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার বিরুদ্ধে তার উত্তরসূরিদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি নতুন করে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় আলোচনা চলছে, এর কমও নয় বেশিও নয় বলেছে রাশিয়া। ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি জাহাজে দুই ক্রু নিহত, জানিয়েছে জোডিয়াক ম্যারিটাইম কোম্পানি। বাংলাদেশের শিল্প কারখানা খোলার সরকারি ঘোষণায় ঢাকামুখী মানুষের ঢল, ফেরিঘাটে উপচে পড়া ভিড়। এবং অসমের মুখ্যমন্ত্রী সহ চার সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।